প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন যে এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। জি হ্যাঁ, আপনাদের প্রশ্ন এবং দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেব উত্তর প্রদান করে থাকেন। আজকেও যারা আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করেছেন তাদেরকে ইনশাআল্লাহ আজ্জাবাজাল দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেব উত্তর প্রদান করবেন। পূর্বের ন্যায় আজকেও মুফতি শফিক আত্তারি মাদানী মাদ্দাজিল্লাহুল আলী তিনি আমাদের মাঝে রয়েছেন, তিনি ইনশাআল্লাহ আজ্জাবাজাল বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। যারাই এই অনুষ্ঠান দেখছেন, টিভি স্ক্রিনে নাম্বার চালানো হচ্ছে, অবশ্যই আমাদেরকে প্রশ্ন করুন, বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা নিজের ভিডিও কলসও আমাদেরকে পাঠাতে পারেন, ভিডিও প্রশ্নও পাঠাতে পারেন। ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে সেটি অনুষ্ঠানে চালানোর জন্য। যারাই এই অনুষ্ঠান দেখছেন, আসুন সর্বপ্রথম নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পড়ার ফজিলত কি আমরা শুনে নিই। মলায়ে কায়নাত, মলা মুশকিল কুশা, আলিউল মুর্তাজা, শেরে খোদা, করম আল্লাহ তাআলা ওয়াজহুল করিম থেকে বর্ণিত, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে একটি বৃক্ষ সৃষ্টি করেছেন যার ফল আপেলের চেয়ে বড়, ডালিমের চেয়ে ছোট, মাখনের চেয়েও নরম, মধুর চাইতেও বেশি মিষ্ট এবং মুস্কের চাইতেও বেশি সুগন্ধিময়। সে বৃক্ষের শাখা মণিমুক্তার, তার ডাল হচ্ছে স্বর্ণের এবং তার পাতা হচ্ছে জবরজদ পাথরের। মলায়ে কায়নাত, মলা মুশকিল কুশা, আলিউল মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রেওয়ায়েত করেন যে এই বৃক্ষের ফল কারা খাবে। কিতাবে বর্ণিত রয়েছে, লা ইয়াকুলু মিনহা ইল্লা মান আকসারা মিনাস সালাতি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সে বৃক্ষের ফল শুধুমাত্র তারাই ভক্ষণ করবে যারা নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অধিক দুরুদ পাক পড়ে থাকে। সুবহানাল্লাহ। ওয়া তো নিহায়াত সস্তা সওদা, বেচ রহে হ্যায় জান্নাত কা, হাম মুফলিস কিয়া মোল চুকায়ে, আপনা হাত হি খালি হ্যায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিয়ত করে নিই, ইনশাআল্লাহ অধিক থেকে অধিক নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দুরুদ শরীফ পাঠ করব। হাঁটতে চলতে ফিরতে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা যেন দুরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ঘরে যারা মহিলারা রয়েছেন তাদেরকেও শিখিয়ে দিন, ছোট ছোট বাচ্চাদেরকে শিখিয়ে দিন যে তোমরা দুরুদ শরীফ পড়ো, দুরুদ শরীফ পড়ো। ইনশাআল্লাহ এর বরকত আমরা নিজের ঘরের মধ্যেও পাবো, ইনশাআল্লাহ নিজের ব্যবসাতেও আমরা এর বরকত পাবো, নিজের আয়ের মধ্যে বরকত পাবো, নিয়ামতের মধ্যে বরকত পাবো, অভাব অনটন আমাদের দূর হয়ে যাবে, বিপদ আপদ কেটে যাবে, আর ইনশাআল্লাহ জবাজাল নিরাপত্তার বেষ্টনীর মাঝে আমরা থাকবো যদি দুরুদে পাক আমরা অধিক থেকে অধিক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি আজকের এই পর্বের আসন প্রথম প্রশ্ন আমরা নেব। এরপরে ইনশাআল্লাহ দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক সাহেব আমাদেরকে উত্তর প্রদান করবেন। জি প্রশ্ন চালিয়ে দিন।
হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, সাই কি?
জি মুফতি সাহেব কি বলবেন? সাই 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 এরকম শব্দ বলি, হজের যে বিভিন্ন শরীয়তের পরিভাষা ব্যবহার করা হয় সাই বলা হয়, তো সাই কাকে বলে আমার ভাই জিজ্ঞেস করেছেন, এই বিষয়ে কি বলবেন?
সাই শব্দের অর্থ এমনিতে তো প্রচেষ্টা করা, আর এখানে সাইর একটি নির্দিষ্ট পরিভাষা রয়েছে, সাফা থেকে মারুয়া আর মারুয়া থেকে সাফা, এভাবে সাতবার প্রদক্ষিণ করা, এটাকে সাই বলা হয়ে থাকে। আর সাত প্রদক্ষিণ এমন নয় যে দুদিক থেকে আসলে একটি চক্কর, অতঃপর গেলেন এবং আসলেন একটি চক্কর, না। সাফা থেকে আপনি মারুয়ার দিকে গেলেন তো একবার প্রদক্ষিণ, মারুয়া থেকে সাফার দিকে আসলে তো এটা দ্বিতীয় প্রদক্ষিণ, অতঃপর গেলে তৃতীয়, পুনরায় আসলে চতুর্থ, অতঃপর গেলে পঞ্চম, পুনরায় আসলেন ষষ্ঠ, অতঃপর গেলেন সপ্তম, আর সেখানে শেষ হয়ে যাবে। তো এই টোটাল যে সাতবার প্রদক্ষিণ রয়েছে এটাকে সাফা মারুয়ার সাই বলা হয়ে থাকে। সাই হজ এবং উমরা তার মধ্যে এটা অন্তর্ভুক্ত। নাফলি তাওয়াব ইত্যাদির পরে সাই হয় না। নাফলি তাওয়াব আপনি যখনই শেষ করবেন, দুই রাকাত নাফল নামাজ পড়ুন, বাকি নাফল তাওয়াফের পরে সাই হয় না।
জি, সাই কাকে বলা হয়, সাই করা কি, এর পদ্ধতি কি, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব আমাদেরকে বলে দিয়েছেন। তো যারা উমরাতে বা হজে গিয়ে থাকেন, হজ বা উমরা করার জন্য, তো সাইর যে বিধান তিনি বলেছেন, পদ্ধতি বলেছেন, সেভাবে যেন আমরা সাই করার চেষ্টা করি। আর সাইর অর্থই হচ্ছে চেষ্টা করা। তবে শরীয়তের পরিভাষায় হজ বা উমরা পালন করার জন্য যারা যায় তাদের জন্য সাই করা জরুরি হয়ে থাকে। এবং দুইটি পাহাড় সাফা এবং মারওয়া, সাফা থেকে শুরু করে মারওয়াতে গিয়ে শেষ হয় এক চক্কর, এভাবে মারওয়া থেকে সাফা পর্যন্ত চলে আসা দ্বিতীয় চক্কর, এভাবে সাতটি চক্কর রয়েছে। সেখানে গিয়ে সেখানেও দেখা গিয়েছে অনেকে যারা সাই করার জন্য উপস্থিত হয়েছে তারা চারিদিকে তাকায়, এখন আমরা কী করব, কীভাবে সাই করব, মল্লিম যদি খুঁজে পাওয়া না যায়, তখন দেখা যায় হাজি হোক বা উমরা পালনকারী তারা সাই করতে তারা দ্বিধায় পড়ে যায়, আমি কীভাবে সাই করব, সাফা কোথায়, মারওয়া কোথায়। তো এই জন্য অনুরোধ করব, মল্লিম তো আমাদের আছেই, মল্লিমের সাথেই থাকার আমরা যেন চেষ্টা করি। তবে কিছু বিধান তো আমরা শিখে যাই, যদি মল্লিম না থাকে আমি যেন সেটি আদায় করতে পারি, আমার জন্য হজ বা উমরা সহজতর যেন হয়ে যায়, সেখানে যেন আমি টেনশনে আমাকে পড়তে না হয়, সেখানে যেন কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়, আমার এই ইবাদত সহজভাবে আমি যেন করতে পারি। পাঁচ ওয়াক্তের নামাজ আমরা আদায় করি, তো পাঁচ ওয়াক্তের নামাজ আমরা আদায় করি ইমামের পিছনে, তবে ইমাম জামাত যদি আমি না পাই তাহলে কি আমি নামাজ আদায় করতে পারবো না? আমাকে এমন নামাজই হতে হবে, জামাতে পড়বো আলহামদুলিল্লাহ, যদি কোনো কারণে জামাত ছুটে যায় একা তো নামাজ পড়তে পারি। তো এই জন্য অনুরোধ করব, যে কোনো শরীয়তের যে আহকাম রয়েছে, আমল রয়েছে, আমরা যেন শিখে নিই, শিখে যখন করব পরিপূর্ণভাবে আদায়ও করতে পারবো এবং আমাদের ইবাদতও সঠিক হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
হুজুরের কাছে একটা প্রশ্ন, সাইরি সুন্নত কি কি?
জি মুফতি সাহেব, সাই করাতে কি কি সুন্নত রয়েছে একটু আমাদেরকে বলুন।
সাফা মারওয়ার মাঝখানে যে গ্রিন লাইট লাগানো রয়েছে যেটাকে মেলাইনে আখদারাইন বলা হয়ে থাকে, তো এই যে এই জায়গা রয়েছে এখানে পুরুষদের জন্য সুন্নত হল দৌড়ানো। পুরো সাফা মারুয়াতে দৌড়ানো নয়, কিছু লোক শুরু করে সাফাটাকে মারুয়া পর্যন্ত দৌড়াতে থাকে, মারুয়া থেকে শুরু তো সাফা পর্যন্ত দৌড়াতে থাকে, না, আপনি আরাম সহকারে এভাবে চলতে থাকুন, কিন্তু যখনই গ্রিন লাইট আসবে তখন একটু দৌড়ান, আপনি সেখানে দৌড়ান, কিন্তু এটা জরুরি ওয়াজিব নয়। যদি কেউ দৌড়াতে না পারে, শক্তি না থাকে অথবা পায়ের মধ্যে ব্যথা, প্রত্যেক ব্যক্তি এখানে দৌড়াতে পারে না, তো কিছুটা যতটুকু পারেন আপনি কিছুটা জোরে হাঁটা শুরু করে দিন, কিন্তু না পারলেও স্বাভাবিকভাবে চলতে থাকুন, আপনি কোনো ধরনের গুণাগার হবেন না। যদিও বা সুন্নত হলে এটা পুরুষ সেখানে দৌড়াবে, মহিলাদের জন্য সুন্নত নয়। মহিলা যেভাবে আরামের সাথে করছিল সেভাবে অতিক্রম করবে, এটা আশ্চর্য ব্যাপার যে অনেক মহিলা বুঝতেই পারে না আর সেখানে দৌড়াতে থাকে। শরীয়ত মহিলাদের জন্য পর্দার হুকুম দিয়েছেন, তো মহিলা সেখানে এভাবে দৌড়াবে না, বরং স্বাভাবিকভাবে তিনি হেঁটে হেঁটে সাফা মারুয়া, আর এই গ্রিন লাইট সেখান থেকেও তিনি এভাবে অতিক্রম করে নিবে, আর এভাবে ওনাদের সাফা মারুয়ানরা পরিপূর্ণ করবেন।
জি, সাইর যে সুন্নত বলে দিয়েছেন, সাই করতে যেখানে আমরা গিয়ে থাকি সেখানে মাথার উপরে দেখবেন যে গ্রিন লাইট লাগানো, যতটুক জায়গা দৌড়াতে হয় ততটুক জায়গাতে গ্রিন লাইট লাগিয়ে দেওয়া হয়েছে, যারা হাজিরা বা উমরা পালনকারীরা সেই সুন্নতের পর্যন্ত আদায় করতে থাকে। মহিলাদেরকে নিষেধ করা হয়েছে, মুফতি সাহেব বলেছেন অনেকে মহিলারাও দৌড়াতে থাকে, সেখানে মহিলাদের দৌড়ানোর কোনো সুন্নত নয়। পুরুষরা যাদের শক্তি রয়েছে দৌড়াতে পারে, তাদের জন্য সুন্নত রয়েছে। এবং সুন্দরভাবে বলে দিয়েছেন যে তারা যারা অক্ষম রয়েছে দৌড়াতে পারে না, তাহলে কোনো অসুবিধা নেই, গুনাহ হবে না। আল্লাহ তাআলা এই সাঈর বিধানের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আচ্ছা মুফতি সাহেব, একটি বিষয়ে আপনার কাছে প্রশ্ন, সেটি হচ্ছে সাঈর নির্ধারিত জায়গা রয়েছে, তাওয়াফ করার নির্ধারিত জায়গা রয়েছে, তো যারা এহরাম থেকে বের হওয়ার জন্য হলক করে বা চুল কর্তন করে, তাদের জন্য কি নির্ধারিত কোনো জায়গা রয়েছে, এই বিষয়ে কি বলবেন আমাদেরকে একটু বলুন।
চুলের জন্য তো কোনো নির্দিষ্ট জায়গা নেই, যদিও বা প্রকাশ্যে সাফা মারুয়ার দিকে কিছু লোক যখন সাই থেকে ফারেক হয় উমরার, তো সেখানে কাছে নিয়ে কেউ এভাবে কাটে, তো সেটা প্রকৃতপক্ষে পরিপূর্ণ তকসির হয় না। যখন হজে আপনার কুরবানি হয়ে গেছে আর এখন আপনি হলক করাবেন, তো এখন আপনি মিনাতে অন্য কোনো জায়গায়ও, চাই আপনি যেখানে হাম্মাম রয়েছে আর এই সমস্ত যে জায়গা আছে সেখানে চলে গেলেন, তো সেখানে সেলুন ইত্যাদি পাওয়া যায়, সেখানে আপনি গেলেন, সেটাও ঠিক আছে। আর যদি আপনি সেখানে কোনো হাম্মামের মধ্যে কাটালেও তাও ঠিক আছে, তাতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। আর যদি মসজিদে না হয় আর এমন জায়গা পাওয়া না গেলে যেখানে মানুষের কষ্ট হচ্ছে, এই জায়গাসমূহের খেয়ালই অবস্থায় রাখতে হবে। আর মহিলাদের ক্ষেত্রে যে তাকসি রয়েছে, তো তিনিও সর্বসাধারণের সামনে চুল খুলবেন না, যে পরপুরুষ ওনার চুলসমূহ দেখছেন তিনিও গোপনে কোথাও তকসির করবেন, যে পরপুরুষের চোখ যেন না পড়ে এভাবে তিনি ওনার চুলের তকসির করবেন। মহিলারাও চুলের তকসির করবেন, ওনার চুলের এক চতুর্থাংশ এক পোরের সমপরিমাণ, তো এটা আঙ্গুলের সাথে যদি পেঁচিয়ে নেওয়া হয় তো এটা এক পোর হয়ে যাবে, সে এক পোরা কেটে নেবেন, তো এভাবে ওনাদের তকসির হয়ে যাবে।
জি, তকসির এবং হলক করার যে বিধান, যে সিস্টেম মুফতি সাহেব বলে দিয়েছেন, এর জন্য কোনো নির্ধারিত জায়গা নেই। তবে মহিলাদের ক্ষেত্রে এমন জায়গায় তকসির করতে হবে, অর্থাৎ 1 ইঞ্চি সম্ভবত এতটুক, যা মুফতি সাহেব দেখিয়েছেন, এতটুক যেন আমরা, যারা মহিলারা রয়েছে তারা নিজের চুল এমন জায়গায় কাটবে যেখানে পরপুরুষ যেন দেখতে না পায়, এই বিষয়টি খেয়াল রাখা অত্যন্ত জরুরি। বা অনেকে সেখানে সেলুনে গিয়ে চুল বা চুল কর্তন করে বা হলক তারা করে থাকে, তো সেটিও মুফতি সাহেব জায়েজ বলেছেন, কোনো সমস্যা নেই, তবে এর জন্য নির্ধারিত কোনো জায়গা নেই। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে, টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে প্রশ্ন করুন এবং সম্ভব হলে হোয়াটসঅ্যাপে আপনাদের ভিডিও প্রশ্ন আমাদের কাছে পাঠিয়ে দিন, ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে আমরা চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর চালানোর জন্য। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
হুজুরের কাছে একটা প্রশ্ন, আরাফাতের মাঠে অবস্থানের হুকুম কি?
জি মুফতি সাহেব, আরাফাতে আমরা উকুফ করে থাকি, উকুফে আরাফাত আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। আর যারাই হজে গিয়েছেন মাশাআল্লাহ, তারা তো উকুফে আরাফাত করবেন, এর বিধান কি, উকুফ করার পদ্ধতি কি, যদি আমাদেরকে বিস্তারিত বলতেন।
আরাফাতের ময়দানে আরাফায় যে অবস্থান রয়েছে, এটা হজের সবচাইতে বড় রুকুন, সবচাইতে বড় রুকুন আরাফার মধ্যে রয়েছে। আর এটা 9 জিলহজে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত, অর্থাৎ সূর্য ডুবা পর্যন্ত আরাফাতে অবস্থান করতে হবে, অতঃপর সেখান থেকে মুজদালিফার দিকে যাওয়া। তো আরাফাত রুকনে আজম, এখানে দোয়ার পদ্ধতি কি হবে, নির্দিষ্টভাবে কোনো দোয়া তো সেখানে নেই, নির্দিষ্ট নিয়মও নেই, যদিও বা যতটুকু আর্থনাদ সেখানে করতে পারেন। আরাফাতের ময়দানে আসমানের নিচে চলে আসবেন, তাবু থেকে বের হয়ে যাবেন, আর কান্নারত অবস্থায় আল্লাহর বারেগাহে প্রার্থনা করবেন যে এটা সেই সময় যাতে ফেরেশতা নাজিল হয়ে থাকে, আর হাজিদের মূলত ওনাদের কাঁধের মধ্যে হাত রাখা হয় আর বলা হয় যে তোমাদের গুনাহ মাফ হয়ে গেছে, কতটুকু মাফ হয়েছে, যদি সেটা সমুদ্রের ফেনা পরিমাণ হোক না কেন, আল্লাহ আরাফাতের ময়দানে এই গুনাহসমূহ মাফ করে দিয়েছেন। তো এটা রুকনে আজম, যদি কারও আরাফাতের মধ্যেই রুখন থেকে গেল তো তাকে হাজি বলা হবে না, তার হজি হয়নি। তো যেটা তার টাইম পিরিয়ড রয়েছে তাতে এহেরামরত অবস্থায় সেখানে অবস্থান করা যাওয়া এটা হাজি হওয়ার জন্য যথেষ্ট। যদিও বা তার যে ওয়াজিব সময় রয়েছে সেটা সূর্যাস্ত পর্যন্ত। যে সূর্যাস্ত আরফাতের ময়দানে হয়ে যাওয়া, তারপরে সেখান থেকে কাফেলা রওনা হওয়া মুজদালিফার দিকে। আরফাতে জবলে রহমত রয়েছে। জবলে রহমত সেই নির্ধারিত পাহাড়, সেটা একটি পাহাড় যে যেখানে হজরতে আদম আলাইহিসসালামের বিবি হাওয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ হয়েছিল, আর সেখানে ওনার তাওবাও কবুল হয়েছিল। তো সেটা এভাবেই অনেক বড় একটি পবিত্র জায়গা, যতটুকু পারেন তার নিকটবর্তী গিয়ে দোয়া করুন। আরফাতের ময়দানে সূর্যাস্ত হয়ে যাওয়া, অতঃপর হাজি সেখান থেকে বের হবে। এখানে অনেক সময় হাজিগণ তাড়াহুড়ো করবেন না একেবারে, আর এখানে তাড়াহুড়ো কেন করবেন, আপনি বেরই হয়েছেন আল্লাহর রাস্তায়, তো সূর্যাস্ত শান্তির সাথে হয়ে যাক। কেননা এমন হয়ে যায় অনেক সময় আসরের পরেই মানুষ বের হতে শুরু করে, যদি কেউ সূর্য ডুবে যাওয়ার পূর্বেই সেখান থেকে আরফাতের সীমানা থেকে বের হল তো তার উপর দম আবশ্যিক হয়ে যাবে। আরফায় অবস্থান তো আদায় হয়ে গেল রুকনে আজম, কিন্তু যা তার ওয়াজিব সময় রয়েছে সেটা সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে।
যে উকুফে আরাফাতের বিধান চমৎকারভাবে মুফতি সাহেব আমাদেরকে বিস্তারিত বলেছেন, তো আমরা যারা হাজি হজের গিয়েছি তো অনুরোধ করব তাড়াহুড়ো যেন আমরা না করি, ধীর স্থিরভাবে যা যা এহকাম রয়েছে সেটি যেন সঠিকভাবে পালন করি। উকুফে আরাফাতের যে বিধান সেটার উপর সঠিক আমল হয় না, যা মুফতি সাহেব আমাদেরকে বলেছেন। আর মুফতি সাহেব কত সুন্দর বলেছেন যে তাড়াহুড়ো কিসের, আমরা তো গিয়েছি ইবাদত করার জন্য, এত সুন্দরভাবে সেই আরাফাতের ময়দান, যে ময়দান দেখার জন্য আমরা কান্নাকাটি করেছি, আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছি, আল্লাহ তাআলা সে সৌভাগ্য দান করেছেন, সেখানে আমরা উকুফ করার অবস্থান করার সৌভাগ্য পেলাম, সেখানে গিয়ে আবার তাড়াহুড়ো কিসের। তো যে সময় সেখানে থাকা অত্যন্ত জরুরি, ওয়াজিব যে সময় বলেছেন মুফতি সাহেব, আমরা যেন সে সময় অবশ্যই আমরা আরাফাতের ময়দানে থাকি এবং এর উকুফ সঠিকভাবে যেন আমরা পালন করি। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, তাওয়াফ পরবর্তী দুই রাকাত সালাত কি তাওয়াফের অংশ?
জি মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে, তাওয়াফ করার পর দুই রাকাত নামাজ আদায় করা হয়, এটা কি তাওয়াফের অংশ কি না, এই বিষয়ে আমাদেরকে বলুন। তবে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দকে বলবো সময় একেবারে সংক্ষিপ্ত কয়েকটি প্রশ্ন নিব, এরপরে মুফতি সাহেবের উত্তর, তারপরে ইনশাল্লাহ আমরা বিদায় নেওয়ার চেষ্টা করব। জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে?
দেখুন, তাওয়াফের পরে যে দুই রাকাত নামাজ পড়া হয় সেটা ওয়াজিব, আর আপনার হুকুমের এতেবারে সেটা নফল, অর্থাৎ নফল, কিন্তু এটা পড়া ওয়াজিব। এখন এটা কখন পড়া হবে? তো যেই সময়ের মধ্যে নফল পড়া জায়েজ রয়েছে, যে সময়ের মধ্যে সাধারণ রুটিনে নফল পড়া জায়েজ নেই, তো সে সময় সে নফল পড়বেন না। এখন উদাহরণস্বরূপ মকরু সময়সমূহ, সকালে সূর্যোদয়ের 20 মিনিট, দুপুরে জাওয়ালের সময়, অতঃপর পরবর্তী সূর্য অস্ত যাওয়ার পূর্বে 20 মিনিট, তো এগুলো কি, এতে কোনো প্রকার নামাজ জায়েজ নেই? শুধুমাত্র এটা ছাড়া যদি সেই দিনের আসর নামাজ থেকে যায় তবে এটা পড়ে নিন, বাকি অন্য কোনো নামাজ পড়তে পারবে না। তো এই সময়ের মধ্যে নফলও পড়তে পারবেন না। অনুরূপভাবে ফজরের ফরজসমূহের পূর্বে, যখন ফজরের সময় শুরু হয়ে গিয়েছে তো ফরজের পূর্বে সুন্নত ছাড়া আর কোনো নামাজ পড়বেন না, ফরজের পরও নফল পড়বেন না, আসরের নামাজ পড়ে নিলেন এর পরও কোনো নফল পড়বেন না। তো এই জন্য এই বিবেচনায় এই নফলসমূহের এই খেয়াল রাখতে হবে, এমন সময়ে নফল পড়বেন যেই সময়ের মধ্যে নফল পড়া জায়েজ রয়েছে। যেই সময়ে নফল পড়ার নিষেধাজ্ঞা রয়েছে, তো এখানে সেই তাওয়াফের পরবর্তী নফল সেই সময়ের মধ্যে এই নফলও পড়া জায়েজ নেই। আচ্ছা, কখনো এমন হয়েছে যে আপনি মিকাতে এসেছেন, অর্থাৎ আপনি মিকাতে এসেছেন অথবা মসজিদে আয়েশা, আপনি মক্কার মধ্যে আছেন, মসজিদে আয়েশার মধ্যে ইহরামের নিয়তে এসেছেন, এখন সেখানেও যদি মকরু সময় থাকে তো তখনও আপনি নফল পড়বেন না, বাস আপনি সেখানে নিয়ত করে নিন যে আমি উমরা নিয়ত করলাম, তারপরে তালবিয়া পড়ে নিন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তো এভাবে আপনার উমরা ঠিক হয়ে যাবে আর আপনার নিয়ত আর আপনার ইহরাম যথার্থ হয়ে যাবে, নফল নাও পড়লে কোনো অসুবিধা হবে না। আর যদি মকরু সময় না হয় তাহলে আপনি নফল পড়ুন, নিয়ত করুন, তালবিয়া পড়ুন, আর এভাবে তারতিব রাখুন। কিন্তু মাকরু সময় হলে তো সেই সে বিবেচনায় সেটার খেয়াল রাখবেন, এটা জরুরি। আমরা দেখতে পাই সেখানে লোকদেরকে আসরের পরও নফল পড়ে যাচ্ছেন। আসরের নামাজ তিনি পড়ে নিয়েছেন, এখন নফল পড়ছেন। যে আসরের নামাজ আপনি পড়ে নিলে এখন নফল নামাজ পড়া আপনার জন্য জায়েজ নেই, এমন কি সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। সূর্য ডুবে যাওয়ার পরে আপনি পড়তে পারেন, কিন্তু মধ্যবর্তী এই সময়ের মধ্যে আপনি নামাজ পড়তে পারবেন না।
মাশাআল্লাহ, তাওয়াফের পরে যে নামাজ পড়া হয় সেটির বিধান তিনি বলে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মোতাবেক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি ভাই,
আমার নাম মোহাম্মদ আমির হামজা। মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন, যে তিন ওয়াক্তে সালাত আদায় নিষিদ্ধ, সে সময় তাওয়াফ করা কি জায়েজ হবে?
জি মুফতি সাহেব, চমৎকার প্রশ্ন করেছেন। ওই মাকরুহ সময় তো আপনি বলে দিয়েছেন যে সময় তাওয়াফের পর নামাজ আদায় করা যাবে না যদি মাকরুহ ওয়াক্ত চলে আসে। এখন মাকরুহ ওয়াক্তে তাওয়াফ করা যাবে কি না, চমৎকার একটি প্রশ্ন, কি বলবেন এই বিষয়ে?
যেই তিন সময়ে নামাজ পড়ার জন্য নিষেধাজ্ঞা রয়েছে, তাওয়াফ এবং সাইয়ের নিষেধাজ্ঞা নেই। এজন্য মাকরুহ সময়ে যদি কেউ তাওয়াফ করতে থাকে, সাফা মারুয়া আর সাই করছেন, তো এটা একেবারে জায়েজ, এটার কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু যেহেতু এখন তাওয়াফ শেষ হয়েছে তো নাফল পড়তে হয়, তো নাফল নামাজ এখন এটা মাকরুহ সময়ে জায়েজ নেই। এখন সে কিছুটা অপেক্ষা করবে, যখন মাকরুহ সময় চলে যাবে তখন সে নাফল নামাজকে আদায় করবে। মাকরুহ সময়ে নাফল নামাজ পড়ার অনুমতি নেই।
যে মাকরুহ ওয়াক্তে তাওয়াফ করতে পারবে, সাই করতে পারবে, নামাজ পড়তে নিষেধ করা হয়েছে। তো যারাই আমাদের সাথে আছেন, অনুরোধ করব এ সকল বিধান যদি সম্ভব হয় আপনারা ডায়েরিতে লিখে রাখুন, যাতে করে পরবর্তীতে ইনশাআল্লাহ আজওয়াজাল এটি কাজে আসবে। অন্যথায় যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, অনুরোধ করব দাওয়াতে ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে আপনারা রাফিকুল হারামাইন এই কিতাবটি সংগ্রহ করুন। আলহামদুলিল্লাহ আমির আলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া উমরার পদ্ধতিও লিখেছেন এই কিতাবে, এবং হজের পদ্ধতি নিয়মাবলী তিনি লিখে দিয়েছেন। বিভিন্ন যে মসনুন দোয়া রয়েছে, তাওয়াফ করার সময় প্রথম চক্করে কী দোয়া পড়বেন, দ্বিতীয় চক্করে কী দোয়া পড়বেন, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম, এ সম্পূর্ণ দোয়া সেখানে লিখে দেওয়া হয়েছে, দেখে দেখেও আপনি পাঠ করতে পারেন। আরেকটি বিষয় অনুরোধ করব যে উচ্চারণের ক্ষেত্রে আমাদেরকে সাবধানতা অবলম্বন করা উচিত, এবং এই সকল দোয়া আমরা মুখস্থ বা দেখে পাঠ করার পূর্বে আমরা কোনো সুন্নি কারিকে যেন শুনিয়ে দিই, বা দাওয়াত ইসলামের কোনো মাদ্রাসাতুল মদিনা প্রাপ্তবয়স্ক কোরআন শিক্ষা সেখানে যেন গিয়ে নিজের উচ্চারণকে যেন শুদ্ধ করে নিই, যাতে করে আমার দোয়ার যে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমি উপস্থাপন করছি যেন সহি শুদ্ধ সেটি আদায় হয়, এবং তালবিয়া এ সকল বিষয় যেন আমরা উচ্চারণের ক্ষেত্রে খেয়াল রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই অনুরোধ করব যে কোনো ইবাদতের ব্যাপারে সঠিক উচ্চারণ, যা আমরা দোয়া হোক বা কোরআনুল করিমের কেরাত হোক, সহি শুদ্ধভাবে যেন আমরা আদায় করি। সহি শুদ্ধভাবে আদায় যদি করানো হয়, দেখা যায় অনেক জায়গায় অর্থ পরিবর্তন হয়ে যায়। অনেকে তো এমন অবস্থা, আল্লাহ যে শব্দ রয়েছে সেটিও আমরা সঠিকভাবে আমরা আদায় করতে পারি না। তো অনুরোধ করব যে সহি শুদ্ধ আরবির যে কেরাতের যে মাসলা মাসাইল রয়েছে, বিধান রয়েছে, সেটি জেনে সেভাবে যে ইনশাআল্লাহ আজওয়াজাল্লাহ আমরা আদায় করার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ এর প্রভাব, এর রুহানিয়াত নুরানিয়াত আমরা পাবো ইনশাআল্লাহ আজওয়াজাল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা আমাদের সাথেই ছিলেন, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে হাজি বানিয়ে দিক, এবং আমাদের জন্য দোয়া করবেন। ওই সকল আশিকানে রাসূল যারা আমাদেরকে প্রশ্ন করেছেন, প্রশ্ন করে আমাদেরকে উৎসাহিত করেছেন, তাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা মুফতি সাহেব থেকে উত্তর নিয়ে এত কিছু ইলমে দ্বীনের আমরা মাদানী ফুল কুড়াতে পেরেছি, আমরা ইলমে দ্বীন অর্জন করতে পেরেছি। আল্লাহ তাআলা প্রত্যেককে উত্তম প্রতিদান দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।